শুরু হলো বাংলা অনুষ্ঠান। শুভেচ্ছা সবাইকে, অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি, আমি সরকার কবিরউদ্দিন। বাংলাদেশে, ভারতে এখন শনিবার রাত, এখানে ওয়াশিংটনে শনিবার বেলা 12টা। আজ অনুষ্ঠানে রয়েছে জহুরুল আলমের রিপোর্ট।
বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বান্দরবন পার্বত্য জেলার তামরু সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অবস্থানকারী রোহিঙ্গাদের সেখান থেকে সরে যেতে মাইকিং শুরু করেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিপি।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায় রিপোর্ট পাঠিয়েছেন।
বিশ্বভারতীর এবারের সমাবর্তন উৎসবে আমন্ত্রিত বিশ্বভারতীর আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একই সাথে আমন্ত্রিত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
টেক্সাসের গতকালকের গান ভায়োলেন্স নিয়ে সৈয়দ মাহমুদুল্লাহর সাক্ষাৎকার রয়েছে।
প্রতিরোধক ব্যবস্থাগুলো সম্ভবত আমেরিকায় আগামী 2-4 বছরের ভিতরে হবে এই আশা করার মতো পরিস্থিতি এই মুহূর্তে আছে বলে আমার মনে হয়।
তবে রোজকার মতো যথারীতি গড়াতেই রয়েছে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি আনিস আহমেদ। টেক্সাসে কর্মকর্তারা 17 বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে গুলি চালিয়ে 10 জনকে হত্যার অভিযোগ এনেছেন। তাঁদের বেশিরভাগই টেক্সাস অঙ্গরাজ্যের সান্তাফেজের একটি হাইস্কুলের শিক্ষার্থী। ছাত্রছাত্রীরা বলছে যে বন্দুকধারীটি শুক্রবার সান্তাফে হাইস্কুলে সকাল 8টার আগে গুলি চালানো শুরু করে। আইন প্রয়োগকারীর এই ওই কিশোরকে ওই স্কুলেরই ছাত্র হিসেবে চিহ্নিত করে, যার নাম হচ্ছে ডিমিট্রোস পেগিওর্টিস। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন যে সন্দেহভাজন ওই গুলিচালকের বাড়িতে পুলিশ একটি মলোটফ ককটেল সহ বিস্ফোরক দ্রব্য পেয়েছে এবং ওই হাইস্কুলের কাছে যেখানে গুলিচালনার ঘটনা ঘটে সেখানে একটি গাড়িও পেয়েছে। অ্যাবট বলেন এই সন্দেহভাজন কিশোরটি যে এখন হত্যার অভিযোগে পুলিশি হেফাজতে আছে, গুলি করার পরে আত্মহত্যা করার কথা ভেবেছিল, কিন্তু গ্রেপ্তার হবার পর পুলিশকে বলেছে যে শেষ পর্যন্ত তার সাহস হয়নি। গভর্নর আরও বলেছেন যে ওই হামলায় 2টি বন্দুক ব্যবহার করা হয়েছে, একটি শর্টগান এবং একটি .38 রিভলভার। তিনি বলেন 2টি বন্দুকেরই মালিক এই সন্দেহভাজন কিশোরের বাবা, তবে বলেন এটা পরিষ্কার নয় যে তাঁর ছেলে এই আগ্নেয়াস্ত্র নিয়েছে, এই কথাটি বাবা জানতেন কি না। তিনি এই বন্দুক চালনার ঘটনাকে টেক্সাসের স্কুলে এই ধরনের আক্রমণের মধ্যে সবচেয়ে ঘৃণ্য আক্রমণ বলে বর্ণনা করেন। এ সম্পর্কে বিস্তারিত সাক্ষাৎকার রয়েছে আজকে অধিবেশনে। বিশ্ব সংবাদের পর রয়েছে ফেসবুকে আলোচনাও। লন্ডনের অদূরে উইন্ডসর শহরে আজ কিছুক্ষণ আগে ব্রিটেনের রাজকুমার হ্যারি বিয়ে করলেন মেগান মার্কেলকে। রাজকুমার হ্যারির বাবা প্রিন্স চার্লস পুত্রবধূকে হাত ধরে নিয়ে আসেন বিয়ের আসরে। মেগান মার্কেল, যিনি যুক্তরাষ্ট্রের একজন সাবেক অভিনেত্রী, এর আগেই জানিয়েছিলেন যে স্বাস্থ্যগত কারণে তাঁর বাবা বিয়ের এই অনুষ্ঠানে যোগ দিচ্ছেন না। নববিবাহিত এই রাজকীয় দম্পতিকে এক নজর দেখার জন্যে বহু লোক এই ঐতিহাসিক শহরের রাস্তায় রাস্তায় নেমে আসে। সাম্প্রতিক সময়ে সবচাইতে বড় নিরাপত্তা তৎপরতায় সম্পৃক্ত ছিল হাজার হাজার পুলিশ। এই নিরাপত্তার ব্যয়বহন করছে জনগণ এবং রাজতন্ত্রের বিরোধী অনেকেই এই বিষয়ে তাঁদের আপত্তি জানিয়েছেন। তবে এর সমর্থকরা দাবি করেন যে এই বিয়ের কারণে অনেকেই ওই শহরে আসবেন এবং তারা প্রচুর অর্থ খরচ করবেন। আজ এই বিয়ের অনুষ্ঠান শুরু হয় উইন্ডসর কাসলে 14 শতকের সেন্ট জর্জেস গির্জায়, যেখানে 1984 সালে প্রিন্স হ্যারিকে ব্যাপটাইজ করা হয়েছিল। প্রায় 600 অতিথি এই অনুষ্ঠানে নিমন্ত্রিত হন, যাদের বেশিরভাগই এই দম্পতির আত্মীয় স্বজন। তাছাড়া 2,500 লোককে ওই কাসলের মাঠে আমন্ত্রণ জানানো হয়, যেখান থেকে লোকজন অতিথিদের যাওয়া আসা দেখতে পান। ব্রিটিশ মোনার্কি সোসাইটি অ্যান্ড ফাউন্ডেশনের টমাস মেস আর্চার মিলস বলছেন এটা বেশ বিস্ময়কর যে এই অনুষ্ঠানে ব্রিটিশ রাজতন্ত্র সংবাদ মাধ্যমকে এবং জনগণকে আমন্ত্রণ জানিয়েছে। রাজকুমার হ্যারির বিয়ে নিয়ে রয়েছে সাক্ষাৎকার, রয়েছে ফেসবুকেও একটি আলোচনা চক্র। বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের বান্দরবন পার্বত্য জেলার তুমরু সীমান্তে নো ম্যানস ল্যান্ডে অবস্থানকারী রোহিঙ্গাদের সেখান থেকে সরে যেতে মাইকিং শুরু করেছে মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ বিজিপি। রিপোর্টটি পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা জহুরুল আলম।
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি এর সূত্রে জানা গেছে, শনিবার সকাল থেকে মিয়ানমার সেনাবাহিনীর পাহারায় বিজিবি সেখানে দফায় দফায় মাইকিং করে রোহিঙ্গাদের অন্য জায়গায় আশ্রয় নিতে বলছে। ঘটনাস্থল থেকে সংবাদদাতারা জানিয়েছেন, হঠাৎ করে বিজিবির মাইকিং এর কারণে নোম্যান্স ল্যান্ডে আশ্রয় নেওয়া 5,000 রোহিঙ্গা আতঙ্কে রয়েছেন। কক্সবাজার জেলার বিজিবি ব্যাটেলিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মঞ্জুরুল হাসান খান সাংবাদিকদের জানিয়েছেন, মিয়ানমার সীমান্ত থেকে মাইকিং করা হলেও বিজিবি সদস্যরা সতর্ক অবস্থায় রয়েছে। উল্লেখ্য, মিয়ানমার কর্তৃপক্ষ সীমান্তে নোম্যান্স ল্যান্ডে অবস্থানকারী রোহিঙ্গাদের সরিয়ে নেওয়ার ব্যাপারে বাংলাদেশকে বারবার আশ্বাস দিলেও এখন পর্যন্ত তা কার্যকর করা হয়নি। এদিকে বাংলাদেশে আশ্রয় নেওয়া 1,00,000 রোহিঙ্গা শরণার্থীকে নোয়াখালী জেলার ভাসানচরে 2 মাসের মধ্যে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ত্রাণ সচিব মোহাম্মদ শাহ কামাল। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
বাংলাদেশে যেসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটছে সেগুলোর তদন্ত করা হবে বলে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, হত্যাকাণ্ডে জড়িতদের কেউ বিচারের বাইরে থাকবে না। ঢাকা থেকে আবারও জহুরুল আলমের প্রতিবেদন।
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, হত্যাকাণ্ডে জড়িতদের কেউ বিচারের বাইরে থাকবে না। শনিবার ঢাকায় বন্দুকযুদ্ধে নিহতের ঘটনার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এমন মন্তব্য করে বলেন,
মনে করবেন না কেউ কাউকে আমরা ছাড় দিয়েছি, পুলিশ কর্মকর্তা হোক, সামরিক কর্মকর্তা হোক, কিংবা আমাদের ইসে হোক, আমাদের রাজনীতি হোক, কেউ আইনের ঊর্ধ্বে নয়।
এদিকে শনিবারও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে দেশের 2টি স্থানে কথিত বন্দুকযুদ্ধে 4 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। 2018 সালের জানুয়ারি থেকে এ পর্যন্ত বন্দুকযুদ্ধে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে 68 জনের উপর। র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন র্যাবের তরফে জানানো হয়েছে, যশোর জেলার অভয়নগরে শনিবার ভোরে র্যাবের সাথে বন্দুকযুদ্ধে 3 মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। অপরদিকে ময়মনসিংহ জেলার নন্দাইল উপজেলায় হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার সন্দেহে গ্রেপ্তার হওয়া এক যুবক কথিত বন্দুকযুদ্ধ চলাকালে ক্রসফায়ারে নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
ভয়েস অব আমেরিকা, ওয়াশিংটন।
শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে যোগ দিতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
বিশ্বভারতীর এবারের সমাবর্তন উৎসবে আমন্ত্রিত বিশ্বভারতীর আচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং ওই দিনই বিশ্বভারতীতে বাংলাদেশ ভবনেরও উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রসঙ্গত বলা যেতে পারে, এর ফলে বিশ্বভারতীর এবারের সমাবর্তনের এক মঞ্চে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমত অবস্থায় শান্তিনিকেতনের মাটিতে তাই তিস্তার জলবন্টন সংকট নিয়ে দুই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক হয় কিনা তা নিয়ে আগ্রহ রয়েছে দেশ ও রাজ্যের রাজনৈতিক মহলের। এরপর আগামী 26 মে আসানসোলে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ, ওই দিন আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয় শেখ হাসিনাকে ডিলিট উপাধি প্রদান করে সম্মানিত করবেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুদিনের ভারত তথা এই পশ্চিমবঙ্গের সফরসূচিতে থাকছে কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়ির পরিদর্শন ও দক্ষিণ কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি নেতাজি ভবন পরিদর্শন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
শনিবার 55 ঘণ্টার মুখ্যমন্ত্রীত্ব সাঙ্গ করে পদত্যাগ করলেন ভারতের কর্ণাটক রাজ্যে বিজেপির মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এদিনই বিধানসভায় নিজের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হতো বিজেপিকে। রিপোর্টটি পাঠিয়েছেন কলকাতায় আমাদের অপর সংবাদদাতা গৌতম গুপ্ত।
কর্ণাটক বিধানসভা নির্বাচনের পর সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ না করেই মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিজেপি নেতা ইয়েদুরাপ্পা, কিন্তু তার শাসন ফুরিয়ে গেল মাত্র 55 ঘণ্টার ব্যবধানে। বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের জন্য সুপ্রিম কোর্ট শনিবার বিকেল 4টে পর্যন্ত তাকে সময় দিয়েছিল, কিন্তু বিরোধী শিবির থেকে বিধায়ক ভাঙিয়ে আনতে না পারলে ভোট হলে বিজেপি যে হেরেই যেত সে ব্যাপারে সকলেই নিশ্চিত ছিলেন। সেই অসম্মান এড়াতে বিধানসভায় বিদায়ী ভাষণ দিয়ে পদত্যাগই করলেন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা। এবার নতুন জোট সরকার গড়বার পালা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দল বিজেপি যে এইভাবে পরাভূত হতে পারে সেটাই রাজনৈতিক মহলের কাছে পরম বিস্ময়ের বিষয়। এই ঘটনা রাজনীতিতে যে ব্যাপক প্রভাব ফেলবে তেমনই মনে করছে রাজনৈতিক মহল। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ইরাকের নির্বাচন কমিশন আজ বলেছে যে জনপ্রিয় শিয়া নেতা মুক্তাদা আল সাদারের নেতৃত্বে গঠিত জোট ইরাকের জাতীয় সংসদে সর্বাধিক সংখ্যক আসনে বিজয়ী হয়েছে। তিনি ইরাক যুদ্ধের সময় আমেরিকান সৈন্যদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আল সাদারের ওই জোট মার্চিং টুয়ার্ডস রিফর্ম অ্যালায়েন্সের কমিউনিস্টরা মিলে ইরাকের সংসদে 54টি আসনে বিজয়ী হয়েছে। অন্যান্য জোটের মধ্যে দ্য কনকোয়েস্ট অ্যালায়েন্স 47টি আসনে জয়ী হয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এবং প্রধানমন্ত্রী হায়দার আল আবাদির দ্য ভিক্টরি অ্যালায়েন্স 42টি আসন পেয়ে তৃতীয় স্থানে রয়েছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে। মিডিয়াম ওয়েভ 190 মিটার, বেতার তরঙ্গে 1575 কিলোহার্টজে। আমরা আগেও বলেছি, আজকেও বিশ্ব সংবাদে আনিসা আহমেদ একটু আগেই আপনাদের জানালেন টেক্সাসের গান ভায়োলেন্স নিয়ে, এবং ওই বিষয়টি নিয়েই আমরা এখন কথা বলছি নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক সংবাদ ভাষ্যকার সৈয়দ মোহাম্মদুল্লাহর সঙ্গে। এই গতকাল শুক্রবার যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের দক্ষিণ পূর্বাঞ্চলবর্তী স্যান্টাফের একটি হাই স্কুলে গুলির আঘাতে প্রাণ হারাল 10 জন, যার বেশিরভাগই স্কুলের শিক্ষার্থী। বন্দুক চালিয়েছে বলে সন্দেহে গ্রেফতার হয়েছে স্কুলেরই 17 বছর বয়সী ছাত্র ডিমিট্রিয়স পগটোজিস। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন যে আততায়ী নিজেই আত্মহননের সংকল্প করেও শেষ পর্যন্ত সাহসে না কুলোনোয় সেটা আর করতে পারেনি বলে আইনরক্ষা সদস্যরা জানিয়েছেন। আততায়ীর কাছে ছিল একটি শটগান আর .38 রিভলভার একটি। প্রেসিডেন্ট ট্রাম্প মন্তব্য করেছেন, নিজেরাই যারা নিজেদের জন্য অপরের জন্য বিপজ্জনক তাদের কব্জা থেকে আগ্নেয়াস্ত্র সরিয়ে নেওয়া হবে। কিভাবে, কি মনে করেন আপনি?
সেটাই তো যেটা বলে মিলিয়ন ডলার প্রশ্ন, এখন কিভাবে আপনি সরিয়ে নেবেন। আর এই যে ছেলেটি ডিমিট্রিয়স, তার সম্পর্কে যত তথ্য পাওয়া গেছে তার ভিতরে সর্বশেষ একেবারে শেষের দিকে কিছু তার কম্পিউটার ইত্যাদিতে পোস্টিং ছাড়া, তার শেষ দিনে সে যে কাপড় পরেছিল এগুলোর কিছু লক্ষণ ছাড়া এবং ফেসবুকে একটা ছবি, এই শেষ দিক ছাড়া কিছু কয়েক এক দুই চার দিন আগে পর্যন্ত তেমন একটা লক্ষণ তো তার দেখা যায়নি। এবং সে যত তথ্য স্কুল কর্তৃপক্ষ বা তার কমিউনিটির লোকজন বলছে তাতে সে একটা স্বাভাবিক নর্মাল ব্যক্তি ছিল, ছাত্র ছিল তরুণ, এবং তার লেখাপড়াও অ্যাচিভমেন্টটা ভালো ছিল। একসময় সে এমনকি অনার রোলেও অন্তর্ভুক্ত হয়েছিল, ফলে তার ভিতরে অস্বাভাবিকতা দেখা যায়নি। তখন অস্বাভাবিকতা দেখা না গেলে তাদের থেকে তো আর প্রেসিডেন্টের বক্তব্য মতো অস্ত্র নিয়ে নেওয়া হবে না। তো ফলে ভাবতে হবে সবাইকে যে কিভাবে সমস্যা মোকাবেলা করা যায়।
আপনি এই যে বললেন যে 17 বছর বয়সী এই ছেলেটি অনার রোল স্টুডেন্ট ছিল, ক্রীড়াঙ্গনেও বেশ নাম করা ক্রীড়াবিদ ছিল সে, যুক্তরাষ্ট্রের প্রধান দুটি রাজনৈতিক দলের একটি ডেমোক্রেটিক দলের তরফে কংগ্রেসের প্রতিনিধি পরিষদের নেত্রী ন্যান্সি পেলোসি বলেছেন গান ভায়োলেন্স, আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট সহিংসতা প্রতিরোধে জরুরি পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ ব্যাপারে কি হয়েছে, কি হচ্ছে, কি হতে যাচ্ছে?
এখন দেখুন, এই যে প্রত্যেকটি ঘটনা ধরনের ঘটার পরে তখন প্রচন্ড হইচই শুরু হয়, প্রচন্ড দাবি হয় ডেমোক্রেটিক পার্টির লোকজন, যেমন ন্যান্সি পেলোসি বলেছেন তিনি সেই দলের প্রতিনিধি পরিষদের নেত্রী, এবং নিউ ইয়র্কের গভর্নর অনেকে এগুলো বলেন, যুক্তরাষ্ট্রের যে প্রাক্তন ডেমোক্রেটিক দলীয় প্রেসিডেন্ট যারা ছিলেন প্রায় সবাই এই চেষ্টা করেছেন কিন্তু পারেননি কিছু করতে। কারণ যে সময় তারা চেষ্টা করেছেন সেই সময় কংগ্রেসের উভয় পরিষদে দলের সংখ্যাগরিষ্ঠতা ছিল না, এই এই সমস্ত কারণে তারা পারেননি। এখন দাবি তো ওঠে, এমনকি যিনি প্রেসিডেন্ট থাকেন প্রেসিডেন্ট ট্রাম্পও দুঃখ প্রকাশ করছেন, কিন্তু পদক্ষেপ নেবার ব্যাপারে তারা পারেন না। পারেন না কেন? আমেরিকার সংবিধানের দ্বিতীয় অ্যামেন্ডমেন্ট যেটা বলা হয়, সেটাতে অস্ত্র রাখার অধিকার দেওয়া হয়েছে সকল নাগরিককে, কিন্তু সেটা এখন থেকে 200 বছর আগে রচিত, প্রায় 250 বছর আগে রচিত কোন সংবিধানে তখনকার পরিস্থিতিতে এবং তার পরবর্তী যে সময়, অবশ্যই এটা বলা উচিত যে সময় সংবিধান সংশোধনী নেওয়া হয়েছে সে সময়কার পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি এক, সেটা একটা বিবেচনা করে দেখতে হবে। কিন্তু ওই যে ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন যারা আছেন, যারা অস্ত্র রক্ষা, প্রত্যেক নাগরিকের অস্ত্র রাখার দাবির ব্যাপারে সবসময় সোচ্চার, এবং তারা যতজন ভোটে দাঁড়ান, যাদের সম্ভাবনা আছে যে তারা নির্বাচিত হবেন, তাদের পক্ষে তাদেরকে এরা টাকা দিয়ে থাকেন। টাকা দিয়ে এক ধরনের ভোট কেনেন এটা বলা চলে না, কিন্তু টাকা দিয়ে এক ধরনের প্রভাব সৃষ্টি করার চেষ্টা করে থাকে এই ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন, এবং সেভাবে তারা সফলও হচ্ছে। দুইভাবে সফল হয়, একটা হচ্ছে ওই যে ভোটের ব্যাপারে তাদের মত পরিবর্তনে, তাদের নিজেদের পক্ষে রাইফেল অ্যাসোসিয়েশনের পক্ষে মত রাখার জন্য, আরেকটা হচ্ছে এই যারা ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের অভিমত এই ধরনের পোষণ করেন, কোন কোন এলাকায়, যুক্তরাষ্ট্রের অনেকগুলো এলাকা আছে সেখানে তাদের মতের অনুসারী লোক আছে, তো তারা এদের পক্ষে থাকে এবং তাদের ভোট ওই সমস্ত ব্যক্তি যারা প্রতিনিধি পরিষদে, কংগ্রেসের উভয় পরিষদে নির্বাচিত হওয়ার জন্য দাঁড়ান, তাদের জন্য জরুরি হয়ে দাঁড়ায়। তো এই সমস্ত কারণে ভোটের দিকে নজর রেখে ক্যাম্পেইনের জন্য যে তহবিল দরকার সেদিকে নজর রেখে, বা নিজেরাও কেউ কেউ ধরনের মত সত্যি সত্যি অনেস্টলি পোষণ করেন, সেই কারণে তারা তাদের মত বদলান না, তারা এই ন্যাশনাল রেজিস্ট্রেশনের সাথে সমর্থন ব্যক্ত করে বছরের পর বছর, যুগের পর যুগ এই ধারাটা অব্যাহত রাখছেন যে আপনার প্রত্যেক নাগরিকের রাখতে হবে আগ্নেয়াস্ত্র, এটা তার অধিকার। এখন এটার ব্যাপারে হস্তক্ষেপ করাটা কে করবে? দেখুন, আপনি যে প্রশ্ন করেছেন এখন কিভাবে চেঞ্জ করা যায়, একটা হচ্ছে যদি কংগ্রেসের উভয় পরিষদে এই নিয়ে বিল পাস করে সেটা চেঞ্জ করা যায়, আর বিল পাস করলেও যে একেবারে তাৎক্ষণিকভাবে হয়ে যাবে, এরপরে যদি এটা আদালতে চ্যালেঞ্জ করা হয় তখন চূড়ান্তভাবে এটা সুপ্রিম কোর্টে যাবে। তো সুপ্রিম কোর্টে এখন যে ভারসাম্য যেটা হয়েছে, ইতিমধ্যেই যারা ওই ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশনের সদস্য তারা যে ধরনের মতামত পোষণ করেন, তাদের ভোটাররা যে ধরনের মতামত পোষণ করেন, যাদেরকে আমেরিকায় রক্ষণশীল বা কনজারভেটিভ বলা হয়, যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের জাজদের মধ্যে, বিচারকদের মধ্যে এখন কমপক্ষে 5 জন ওই ধরনের কনজারভেটিভ মতের মতামত পোষণ করে থাকেন। এই পার্টিকুলার ক্ষেত্রে তারা কি রায় দেবেন সেটা বলা মুশকিল, কিন্তু সাধারণত রক্ষণশীলরা রক্ষণশীল মতই ব্যক্ত করে থাকেন। আর প্রেসিডেন্ট ট্রাম্পের আরো 2.5 বছর সময় বাকি আছে, এর ভিতরে ওনার সম্ভবত আরো 1 বা 2 জন সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ করার সুযোগ এসে যাবে, তখন তিনি তো কনজারভেটিভই রক্ষণশীল জাস্ট সেখানে নিযুক্ত করবেন, এবং প্রতিনিধি পরিষদ এবং সেনেটে যদি রিপাবলিকান পার্টির যে মেজরিটি এখন আছে সেটা এই আগামী বছরের নির্বাচনে যদি পরিবর্তন না হয়ে যায়, এই বছরের নির্বাচনে পরিবর্তন না হয়ে যায়, তাহলে তো সেনেটের সেই মেজরিটির কারণে রক্ষণশীল জাজ সুপ্রিম কোর্টে নমিনেট হবেন, নিযুক্ত হয়ে যাবেন, এবং তখন সংখ্যাগরিষ্ঠই জাজ হয়ে যাবেন কনজারভেটিভ, তো তখন কোর্টেও মুশকিল। এটা তো বলা হচ্ছে একদম সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট ছাড়া আমেরিকার বিভিন্ন এলাকায় ফেডারেল কোর্ট গুলাতেও প্রেসিডেন্টই বিচারকদের নিযুক্ত করে থাকেন, তো সেগুলাতেও যত জায়গায় আসন খালি হচ্ছে তিনি এই ধরনের কনজারভেটিভদেরকেই নিয়োগ করছেন, ফলে ঘটনা গুরুতর একটা পর্যায়ের দিকে যাচ্ছে। নিউ ইয়র্ক টাইমস এর একটা রিপোর্ট দেখলাম গত এক দুই বছরে, সম্ভবত আমরা অনেকগুলো খেয়াল করি না, একটা মাত্র আক্রমণ হয়েছে বা নিহত হয়েছে কোন আক্রমণে, অথবা কেউ মারা যায়নি, কিন্তু আক্রমণ হয়েছে এই ধরনের ঘটনা গত দুই এক বছরে নাকি 1600টা ঘটনা ঘটেছে, অবিশ্বাস্য, যুক্তরাষ্ট্রের ভিতরে ঘটনা ঘটেছে। তো ফলে এই আগ্নেয়াস্ত্র লোকের হাত থেকে নিয়ে নেওয়া কিভাবে যায় সেটা এখন একটা বিরাট প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
আপনি এই যেমন ঠিক বললেন যে কয়েকশো ঘটনা ঘটেছে রাজপথে, নৈশ ক্লাবে, শুধু না এখন শিক্ষালয়গুলোতেও এরকম ঘটনা ঘটছে, এবং মেল্টিং পট সংস্কৃতির এই দেশ যুক্তরাষ্ট্রে এতে করে প্রাণ হারাচ্ছে, আহত হচ্ছে, আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছে আমাদেরই সন্তানরা। এদেরকে রক্ষা করবে কে? এই 10 নিহতের মধ্যে পাকিস্তানি এক কিশোরী কন্যা সাবিকা শেখও ছিল, ছিলেন এক শিক্ষক। ক্রমান্বয়ে এই যে একটার পর একটা শিক্ষালয়ে আগ্নেয়াস্ত্রের এই সহিংসতা হয়ে চলেছে, এর শেষ কোথায়? এ জিজ্ঞাসার জবাবে সুড়ঙ্গের শেষ মাথায় কোনো আলো, কোনো লাইট অ্যাট দি এন্ড অব দ্য টানেল নজরে পড়ছে কি?
হ্যাঁ, সেটাই সকল প্রার্থনা, সকল আশা যে আমরা সেই আলোটা দেখতে চাই, সবাই সেই আলো দেখতে চাই। আর এই দেশে যেহেতু আমরা এসছি, যারাই আছি, বিভিন্ন কমিউনিটির লোক, বিভিন্ন এথনিসিটির লোক, ফলে কেবলমাত্র এই দেশের মেজরিটি যারা বা এই দেশের মাইনরিটি আগে থেকে যারা থাকেন তারাই আহত নিহত হবেন, অন্যরা এফেক্টেড হবেন না, না তা হয় না। ঝড় যখন আসে, ঝড় তখন সবাইকেই এফেক্ট করে। ফলে এখন যদি যুক্তরাষ্ট্র কোনো দেশের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে যায়, তখন সৈন্য যাদেরকে সেখানে পাঠানো হবে তার মধ্যে সব এথনিসিটির লোক থাকতে পারে। এখন এই সুড়ঙ্গের শেষে আলো কি দেখা যায়? একটা হতে পারে, যদি এই মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি মেজরিটি পেয়ে যায় উভয় পরিষদে, এক পরিষদে পেলে হবে না, যদিও সুপ্রিম কোর্টের থেকে জাজদেরকে নমিনেট করা হয়, কিন্তু প্রতিনিধি পরিষদে এই ধরনের বিল পাশ করতে হবে এবং দুই পরিষদে মিলে বিলটা পাশ করতে হবে। এখন বিল পাশের ব্যাপারে প্রশ্ন আছে। আর একটা কনস্টিটিউশন বদলানোর জন্য অনেক কঠিন প্রক্রিয়া যুক্তরাষ্ট্রে, সেটা মুশকিল হবে। আবার সংশোধনী, ওই দ্বিতীয় সংশোধনী বাতিল করা, যেটা হবে কিছু আইন প্রণয়ন করা, মানে কঠোর করে দেওয়া, অস্ত্র কেনাটা কঠোর করে দেওয়া, অস্ত্র রাখাটা কঠোর করে দেওয়া, যেটা ওবামা চেষ্টা করেছিলেন, প্রেসিডেন্ট ওবামা। সেটা হচ্ছে যারা অস্ত্র কিনতে চাইবে দোকানে গেল আর কিনে ফেললো, এবং খালি অস্ত্র না, অ্যাসল্ট রাইফেল যেটা বলা হয়, অত্যন্ত গুরুতর, আপনার অত্যন্ত ভয়ঙ্কর যুদ্ধে যেগুলো ব্যবহার করা হয় সেই ধরনের অস্ত্রশস্ত্র, ছোটখাটো রাইফেল বা ছোটখাটো রিভলভার তা না। এক্ষেত্রে এবারে অবশ্য সেই ধরনের অতি সাধারণ অস্ত্রই ব্যবহার করা হয়েছে, অ্যাসল্ট রাইফেল অনেকে ব্যবহার করেছে যুদ্ধে, যে সমস্ত রাইফেল ব্যবহার করে অনেক হত্যাকারী, ম্যাস শুটার, তো সেগুলো ওদের হাত থেকে নিয়ে নেওয়া এই এক, মানে সেগুলো যেন জনসাধারণ ক্রয় করতে না পারে। দুই হচ্ছে অস্ত্র কেনার আগে তার তথ্য, সমস্ত তথ্য সংগ্রহ করে নেওয়া, সে লোকটা কিরকম, ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, মানসিক সমস্যা আছে কিনা,
ব্যাকগ্রাউন্ড চেক,
হ্যাঁ, এই সমস্ত তথ্য নিয়ে তাদের কাছে অস্ত্র বিক্রি করতে হবে। এবং অস্ত্র কেউ কিনতে চাইলে সে দরখাস্ত দেওয়ার পরে একটা সময় অতিক্রম হতে হবে, সমস্ত তদন্ত করা ছাড়াও আরো কিছু কিছু প্রক্রিয়ার কথা বলা হয়েছে, সেগুলো চূড়ান্ত করার জন্য নানা ধরনের পরামর্শ আছে, নানা ধরনের প্রস্তাবনা আছে, কিছু কিছু প্রস্তাবনা সম্ভবত বাস্তবায়ন করতে পারে আইনের মাধ্যমে, সংশোধন না করে সংবিধান, সেইটা যদি উভয় পরিষদে মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি জিতে যায়, তাহলে অন্তত একটি পরিষদে জিতলেও কিছু সম্ভাবনা আছে, উভয় পরিষদে জিতলে বলা যায় এবারে সে তা করবে তারা এক ওই ধরনের, কিন্তু সেটা কতটা উজ্জ্বল সেই সম্ভাবনা ডেমোক্রেটিক পার্টি সেটা এখনো প্রশ্ন সাপেক্ষ, এছাড়া তো আর কিছু দেখা যাচ্ছে না। তবে এই যে ঘটনাটি সর্বশেষ, ওই সমস্ত চেকের ব্যবস্থা থাকলেও এই ধরনের ছেলের ক্ষেত্রে কি করবে? কাস্টডি তো তার ছিল না, তার বাবার ছিল। তার বাবার সম্পর্কে তো কোনো ক্রিমিনাল রেকর্ড ইত্যাদি নেই। তাকে নর্মাল অবস্থাতে, স্বাভাবিক অবস্থা তো এই সমস্ত বিধিনিষেধ আরোপ করলেও তিনি অস্ত্র কিনতে পারতেন। সেইটাও আর একটা দেখতে হবে, অস্ত্র যত্র তত্র ঘরে না রাখা, সেটারও প্রস্তাবনা আছে যে সেগুলো লকড রাখতে হবে। সে যে অস্ত্রের যার নামে লাইসেন্স দেওয়া হয়েছে তার কাছে চাবি থাকতে হবে, তার স্ত্রীর কাছে না বা তার স্বামীর কাছে না বা তার সন্তানদের কাছে না। অ্যাক্সেস চাবি দিয়ে খুঁজে কোনো সদস্য পরিবারে খুলে নিতে পারবে, সে অস্ত্র নিয়ে নিতে পারবে, এই রকম যেন না হয়। এই ধরনের নানা ধরনের প্রস্তাব আছে। আশা করা যায় এইবারে হোক, এইবারের মধ্যবর্তী নির্বাচন না হলে দু বছর পরে আজ যে নির্বাচন হবে, সেই নির্বাচনে যদি ডেমোক্রেটিক পার্টি মেজরিটি পায়, হয়তো তারা এই পরিবর্তনগুলো আইনে আনতে পারবে। তাহলে হয়তো সব হত্যাকাণ্ড রোধ করা যাবে, ম্যাস শুটিংটা কেউ আশা করে না, এবং সেটা সম্ভবত পৃথিবীর কোন দেশেও না। চায়নাতে কিছু ঘটনা ঘটেছে রিসেন্টলি, ছুরি দিয়ে আঘাত করে কয়েকজনকে মেরে ফেলছে, স্কুলে মেরে ফেলছে। এই ধরনের ঘটনা ডিরেইলড মানসিকতার লোকজন পৃথিবীতে থাকবে। সব যুগে এই ধরনের কাণ্ড কারখানা মানুষ করেছে, মানুষ তো সবচেয়ে হিংস্র জীব, তো করে থাকে। কিন্তু প্রতিরোধক ব্যবস্থাগুলো সম্ভবত আমেরিকায় আগামী দু চার বছরের ভিতরে হবে, এই আশা করার মতো পরিস্থিতি এই মুহূর্তে আছে বলে আমার মনে হয়। অর্থাৎ দু চার বছরের ভিতরে কিছু একটা ঘটতে পারে আশাব্যঞ্জক, সেটা আশা করার মতো মানে ধারণা করা যায়।
অর্থাৎ কিনা আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। সৈয়দ মাহমুদুল্লাহ, আপনি আমাদের সঙ্গে কথা বললেন, আমাদেরকে সময় দিলেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
আপনাকেও ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য।
ওদিকে বাংলাদেশে কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অনুষ্ঠিত হয়ে গেল দুর্যোগ বিষয়ক এক মহড়া, এবং তারই বিবরণ পাঠিয়েছেন ঢাকা থেকে নাসরিন হুদাবিথি।
কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে সম্পন্ন হয়েছে দুর্যোগ বিষয়ক মহড়া। পাহাড়ি এলাকায় অবস্থিত রোহিঙ্গাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে সুরক্ষা, দ্রুততার সাথে উদ্ধার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আজ শনিবার সকালে বালুখালী ক্যাম্পে অনুষ্ঠিত হয়েছে মহড়া। বাংলাদেশ সশস্ত্র বাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, আনসার, ফায়ার সার্ভিস, বিএনসিসি সহ স্থানীয় প্রশাসন, এনজিও, জাতিসংঘের বিভিন্ন সংস্থা এবং ক্যাম্পে বসবাসরত রোহিঙ্গা নাগরিকরাও মহড়ায় অংশগ্রহণ করে। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ আলম, সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মাহফুজুর রহমান। উপস্থিত ছিলেন রামু 10 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ মাকসুদুর রহমান সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব শাহ আলম বলেন, বর্ষা মৌসুমে প্রাকৃতিক দুর্যোগে রোহিঙ্গাদের জানমাল রক্ষায় বাংলাদেশ সরকার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি বলেন, বর্ষা মৌসুমে 35,000 রোহিঙ্গা পরিবার ঝুঁকির মধ্যে রয়েছে।
35,000 পরিবার আছে আমাদের অতিবৃষ্টির কারণে ফার্স্ট ফ্লাড অথবা বন্যার ঝুঁকিতে, আর 32,000 আছে আমাদের ল্যান্ডস্লাইডের ঝুঁকিতে। কিছু পরিবার আছে দুইটার মধ্যে, বন্যাতেও আছে এবং ইয়েতেও আছে। এই পরিবারগুলোকে আমরা রিলোকেশন করছি। ইতিমধ্যে আমরা 5,000 রিলোকেশন করেছি, 5,000 পরিবারকে 123 একর নতুন জমিতে, আর বাকি 21 একরের কাজ আমাদের, এই 21,000 কাজ চলছে। এদেরকে যে সাহসটা দেওয়া, কারণ আপনি জানেন যে বাংলাদেশ দুর্যোগ প্রবণ এলাকা, আর এই কক্সবাজার এলাকাটা আরও অতি দুর্যোগপূর্ণ এলাকা, ঝুঁকিতে আছে। এই ঝুঁকিপূর্ণ এলাকাটাকে যাতে তারা তাদের মনোবল ফিরে পায়, তারা যাতে তাদের কনফিডেন্সটা ফিরে পায় যে সরকার তাদের পাশে আছে, এবং সরকার তাদেরকে উদ্ধার করার জন্য তাদের একটা নিজস্ব বাহিনী একটা মহড়া দিচ্ছে, এই যে তাদের কনফিডেন্স, এই যে তাদের ঝুঁকি হ্রাসের যে একটা মনোবল ফিরিয়ে আনা, এটি কিন্তু মূল উদ্দেশ্য আজকের।
ব্রিটিশ রাজ পরিবারের কনিষ্ঠ পুত্র হ্যারির বিয়ে সম্পন্ন হয়ে গেল আমেরিকান অভিনেত্রী মেগান মার্কেলের সঙ্গে। এই রাজকীয় বিয়ে নিয়ে ব্রিটেনে চলছে উৎসব, গোটা বিশ্বের মানুষ আগ্রহ নিয়ে দেখছেন যুবরাজ হ্যারি এবং মেগানের বিয়ে। কেমন দেখছেন ব্রিটেনবাসী তা জানতে সলিম হোসেন কথা বলেন উইন্ডসরের বাংলাদেশি বংশোদ্ভূত কাউন্সিলম্যান শামসুল ইসলাম সেলিম এবং তাঁর স্ত্রী সালমা ফেরদৌসী সেলিমের সঙ্গে। শুনুন,
কাউন্সিলম্যান শামসুল ইসলাম সেলিম, সারা পৃথিবী আজ প্রত্যক্ষ করল একটি রাজকীয় বিয়ে প্রিন্স হ্যারি এবং মেগানের। আপনারা, আপনি তো কাউন্সিল, ওই এলাকার কাউন্সিলম্যান, কেমন দেখলেন, কি অনুভূতি আপনাদের?
জি, আসসালামু আলাইকুম। প্রথমে আপনাকে সালাম জানাচ্ছি। আপনাদের যে কাউন্সিল, আমাদের যে, আমি প্রথমে আপনাদের উইন্ডসর কাসলের সম্বন্ধে একটু বলি, তাহলে আপনি বুঝতে পারবেন। উইন্ডসর কাসলটা 11th century ওইটা বিল্ড হয়েছিল, ওইখান থেকেই ওরা কিন্তু শাসনটা, এম্পায়ারটা ওইখান থেকে শুরু করেছিল। বর্তমানে হইল কি, উইন্ডসর কাসলটা হইল কি ওই রয়্যাল ফ্যামিলির রেসিডেন্স, আর বাকিংহাম প্যালেস যেটা লন্ডনে আছে ওইটা হইল কি অফিসিয়াল রেসিডেন্স। উইন্ডসর যে টাউনটা, টাউনটা হইল কি এটা মেডিভাল টাউন, ওইখানে যে রাস্তাগুলো আছে খুব ছোট, ওই যে রাস্তা দিয়ে যখন ওই যে প্রসেশনটা যখন আসে বুড়া গাড়ি দিয়ে, তখন আপনার যে রাস্তার আশেপাশে ওই গাড়িটা একটু মানে এত ক্লোজ হয়, আপনি বুঝে মনে হয় যে আপনি পার্ট অফ দি প্রসেশন।
তার মানে সবাই ওখানে যারা দর্শনার্থী তারা নিজেরাও মনে করে যে আমিও এটার অংশ হয়ে গেলাম, এইরকম একটা সিচুয়েশন সৃষ্টি হয়, ন্যাচারালি সৃষ্টি হয়। তো এমনি
সিকিউরিটির, জি বলেন।
হ্যাঁ বলেন, সিকিউরিটির কেমন ছিল? নিঃসন্দেহে এটা অত্যন্ত কড়া নিরাপত্তা ব্যবস্থা ছিল।
এই সিকিউরিটি এত কড়া নিরাপত্তা ছিল, আমাদেরকে এভরিডে ব্রিফ করা হয়, এভরিডে আমাদের কাউন্সিলে একটা মিটিং হয়, সকালে মিটিং হয় যে আজকের দিনের কি যে হবে এবং গত বিগত দিনগুলোতে কি হয়েছিল। সিকিউরিটি এটা বেরিয়া হয়েছিল, মনে করেন সিলভার, ব্রোঞ্জ, সিলভার, গোল্ড ছিল, আর প্লাটিনিয়াম এটা আমাদের নাই। প্লাটিনিয়াম এটা হলো কি ন্যাশনালিজম ইস্যু, ওইটা আমাদের নাই। এই তিন ভাগে সিকিউরিটি ছিল, তখন হেভি ওইখানে ইনভলভ ছিল লন্ডন মেট্রোপলিটন পুলিশ, রয়্যাল পুলিশ, আমাদের টেমস ভ্যালি পুলিশ, এই ছিল, এবং ওইখানে অনেক ভলান্টিয়ার্স ছিল।
আচ্ছা, এমনি যেহেতু এই বিয়েটা একটু অন্যরকম, মানে সাধারণত রাজপরিবারের এরকম বিয়ের ঘটনা ঘটেনি, কারণ কনে আমেরিকান, বর ব্রিটিশ রয়্যাল পরিবারের, তারপরে আবার আপনার বর্ণগত একটা পার্থক্য শোনা যায় যে হ্যারির স্ত্রীর মেগানের মা কৃষ্ণাঙ্গ ছিলেন। তো এইসব নিয়ে কি ব্রিটিশদের ভিতরে কোনো প্রতিক্রিয়া বা কোনো কিছু লক্ষ্য করেছেন?
না, এইটা হইল কি আজকাল এই যে মানুষ চিন্তা ধারণা অনেক চেঞ্জ হয়েছে এবং ব্রিটিশ রয়্যাল ফ্যামিলিটাও অনেক চেঞ্জ হচ্ছে, তো এইগুলা বর্তমানে মনে হচ্ছে আর কি যে আমাদের যে চেঞ্জের সাথে আমরা সব চেঞ্জ হচ্ছি এবং রয়্যাল ফ্যামিলিও চেঞ্জ হচ্ছে। তো এইটা এই যে চেঞ্জের একটা ধারা, এবং ভবিষ্যতে আরো ইনশাল্লাহ আরো অনেক চেঞ্জ আসবে।
মানে এটাকে খুব স্বাভাবিক ভাবেই নিচ্ছে সবাই? আচ্ছা, আমি, আপনি বলছিলেন যে আমি মানে সাধারণ ব্রিটিশরা কি কি মনে করেন, এটার জন্য আমি মনে হয় আপনার স্ত্রীর সঙ্গে একটু কথা বলতে চাচ্ছি, যদি দয়া করে দেন। আপনাকে অনেক ধন্যবাদ কাউন্সিলম্যান শামসুল ইসলাম সেলিম জয়েন করার জন্য।
জি, আপনাকে ধন্যবাদ।
হ্যালো, আসসালামু আলাইকুম।
জি, আসসালামু আলাইকুম। আপনার পরিচয়টা একটু দেবেন দয়া করে।
আমার নাম সালমা ফেরদৌসী সেলিম।
আচ্ছা সালমা ফেরদৌসী সেলিম, আমি আপনাকে খুব সাধারণ ব্রিটিশ হিসাবে যদি জিজ্ঞেস করি যে আপনি একজন সাধারণ মানুষ, আপনি এই বিয়েটাকে কেমন দেখলেন? আপনি নিশ্চয়ই বড় ছেলের বিয়েও দেখেছেন, ক্রাউন প্রিন্সের বিয়েও দেখেছেন, উইলিয়ামের বিয়ে দেখেছেন, তাদের বাবা মায়ের বিয়েও হয়তো দেখেছেন। তো টেলিভিশনে দেখেছি, হ্যাঁ আমরাও সেটা ছোটবেলায় দেখেছি। তো এই বিয়ে কেমন লাগলো, হ্যারি এবং মেগানের বিয়েতে কি দেখলেন এবং আপনার প্রতিক্রিয়া কি?
হ্যাঁ, ওই বিয়ে তো আমি একদম সামনাসামনি দেখেছি, সুন্দর একটা দিনে ওই বিয়ে আমাদের একদম পাশেই ওই উইন্ডসর কাসল, আমরা গিয়েছিলাম সকালবেলা, আমি, আমার হাজবেন্ড, ছেলে মেয়েরা। তো উনি তো আবার কাউন্সিলার, তো উনি গিলহল্ডে যাওয়ার কথা ছিল, তো ওইখানে আমরা যাই নাই, শুধু এই লোকদের দেখবো, সবাইকে দেখবো কিভাবে ওরা সেলিব্রেশন করতেছে, ওইটা তো ওইখানে বসে দেখা যাবে না, সেই জন্য আমরা এই পার্কে গিয়েছিলাম একদম যেখানে আর কি একদম লাইভ দেখা যায়, লং ওয়াক ওয়ে ওইটা বলে, ওইখানে গেছিলাম। ওইটা পরিবেশটা খুবই সুন্দর, আপনারা যদি কোনোদিন আসেন তাহলে ওই ওই জায়গায় আমি মনে করি আর কি যে উইন্ডসর কাসেল এর সবচেয়ে নাইস ভিউ এইটাই, বুঝছেন, ওই লং ওয়াকে উইন্ডসর কাসেল থেকে একদম অনেক দূর পর্যন্ত গেছে, স্কটিশ কোর্স পর্যন্ত উঠে গেছে। তো ওই ওইখানে বসে আর কি ইংলিশ ওরা তো সবাই আসছে, ওরা স্ট্রিট পার্কে ইয়ে করতেছে, বনভোজনের মতো আয়োজন করছে, আমাদের তো রমজান মাস, সেই জন্য আমরা ওইটা আর কি পারি নাই,
মানে চারিদিকে একটা উৎসবের আমেজ ছিল।
হ্যাঁ হ্যাঁ, এখনো চলতেছে, এখনো চলতেছে, অনেক লোক তো লুকে লুকারণ্য, তিল পরিমাণ জায়গা নেই তো এইভাবে আর কি ইয়েছে।
তো
দিনটা খুব সুন্দর,
মানে আমি যদি ধরি আপনারা তো বর পক্ষ, কনে কি আপনাদের পছন্দ হয়েছে, বউ পছন্দ হলো আপনাদের?
অবশ্যই,
অনেক ভালো থাকবেন। ভয়েস অফ আমেরিকার শ্রোতাদেরকে সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
ওকে, থ্যাংক ইউ।
বাংলাদেশের আবৃত্তিকার শিমুল মুস্তফার সঙ্গে ওয়াশিংটনে কথা বলেন আহসানুল হক। আসুন।
একদিন একটি গোলাপের কাছে গিয়ে বললাম, গোলাপ সৌন্দর্যের স্থায়িত্ব কতটুকু? গোলাপ বলল, চোখের পলকের মতো। একদিন একটি ঘাসের কাছে গিয়ে বললাম, ঘাস কতটুকু ধৈর্য শক্তি থাকলে পথের ধারে স্থির হয়ে দাঁড়িয়ে থাকা যায়? ঘাস বলল, পাহাড়ের মতো। ঘাস বলল, পাহাড়ের মতো। একদিন একটি পাথরের কাছে গিয়ে বললাম, পাথর শুনেছি পাথরও নাকি কখনো কখনো কথা বলে, কখন বলে? পাথর বলল, মানুষগুলো যখন পাথর হয়ে যায়।
চমৎকার। এটা কার লেখা কবিতা?
এটা ইয়াসিনুর রহমান বলে নেত্রকোনার এক কবির লেখা।
চমৎকার এক বিকেল, সেই বিকেলে আড্ডা দিচ্ছি বাংলাদেশের একজন সুপরিচিত আবৃত্তিকার শিমুল মুস্তফার সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি।
স্বাগতম।
কেমন আছেন আপনি?
অবশ্যই ভালো লাগছে, এত সুন্দর একটা পরিবেশের মধ্যে আছি, অনেক ভালো লাগছে।
আপনি 80-এর দশকে আবৃত্তি করতে শুরু করেন?
80-এর দশকে।
3 দশকের একটু বেশি সময় পার হয়ে গেছে আপনি আবৃত্তি করছেন, কিভাবে আবৃত্তিতে আসলেন, কেন উৎসাহিত হলেন আবৃত্তির ব্যাপারে?
আসলে আবৃত্তিতে আসার পেছনে আমার কোনো মানে উদ্দেশ্য ছিল না যে আমি আবৃত্তি করবো, এরকম কিছু ছিল না। আমি প্রথম দিকে গান গাইতাম, গান শিখতাম, সব কিছুই করতাম, কিন্তু একটা সময় মনে হয়েছিল যে আমি বোধহয় মানে কবিতা পড়ার ক্ষেত্রে বা একটা কিছু পাঠ করার ক্ষেত্রে গানের থেকে আমার কাছে মনে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করতাম আমি তো, এবং আমার আশপাশে যারা ছিল তারা সবাই বলতো যে তোমার গানের থেকে পাঠটা অনেক বেশি সুন্দর হয়। এই করতে করতে মানে mid-80s আমার কিছু বন্ধুরা ধরলো, ধরে বললো যে তোমার একটা অ্যালবাম করবো আমরা, তো ওদেরই অনুপ্রেরণা শুরু করি আর কি অ্যালবাম করা। তার আগের থেকে আমি কিছু স্টেজ পারফর্ম করতাম, তো তারাও বলেছিল যে শুরু করে, এই তো শুরু হলো 85-এর দিক থেকে আমার অ্যালবাম বেরোনো আর কি।
আপনার প্রথম অ্যালবামের নাম কি ছিল?
প্রথম অ্যালবামটা ছিল হৃদয় পানি হৃদয় টানে। এই অ্যালবামটা আমার যতগুলো প্রেমের কবিতা ছিল সবগুলো মোটামুটি ওখানে প্রথম করেছিলাম আর কি 85-এ।
আমার মনে আছে যে 80-এর দশকের একদম শেষ দিকে যখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে TSC-তে প্রায় যেতাম, আপনাকে প্রায় দেখতাম।
হ্যাঁ, আসলে হয়েছে কি যে 3টা দশকের কথা বললো, আমি নিজেও ভাবতে পারি না যে এতদিন হয়ে গেল। আসলে আমাদের 3টা দশকে কিন্তু 3 রকমের একটা বিবর্তন আছে। যেমন 80-এর দশকে আমরা যেমন একটা মুভমেন্ট ছিল দেশের মধ্যে, একটা স্বৈরাচারী একটা ব্যাপার ছিল, তখন কবিতার মধ্যে ছিল কি একটা মানে দেশপ্রেম এবং একটা প্রতিবাদের ব্যাপারগুলো ছিল এবং একটা আন্দোলন, এইসব বিষয়গুলো ছিল। আফটার 90s দেখা গেল যে একটা স্থিতিশীল অবস্থায় চলে আসলো, যে এখন তার গণতন্ত্র এইসব কিছু ছিল। এবং 2000 সালের পর থেকে যে জিনিসটা আমরা দেখতে পেলাম সেটা হচ্ছে যে এখন স্ট্যাবিলিটিটা চলে আসছে, এখন আর কিছু এসব কিছু নেই। এখন মানুষ প্রেমের কবিতা শুনতে ভালোবাসে, দেশাত্মবোধক কবিতা শুনতে ভালোবাসে, প্রতিবাদী কবিতা শুনতে ভালোবাসে, এখন কিন্তু আস্তে আস্তে হচ্ছে। আর আমি মনে করি যে তখন হয়তো হাইলাইট বেশি হয়েছে দেখে মনে হচ্ছে, কিন্তু আবৃত্তির চর্চার যে ভালো দিকটা সেটা দিন দিন ডেভেলপই করছে আসলে আমার মনে হয়।
আপনি যখন আবৃত্তি করেন তখন আপনার আগে যারা আবৃত্তিকার ছিলেন এখনও আছেন, তাদের কারো আবৃত্তির স্টাইল আপনাকে প্রভাবিত করে?
ওরে বাবা, আমি তো প্রত্যেকটা আমার যারা অগ্রজ আছেন তাদের প্রত্যেকেরই কারো কারো ইন্ডিভিজুয়ালি কিছু কিছু ভালো লাগা দিক আছে, সবার কিছু না। আমি জয়ন্ত চট্টোপাধ্যায়, গোলাম মুস্তফা, কাজী আরিফ, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, প্রদীপ ঘোষ, সভ্যসাচী, শম্ভু মিত্র, আমি এমন কেউ নেই যে তার কবিতা বা আবৃত্তিগুলো আমি মস্তিষ্কে ধারণ করিনি। আমি যখন দেখেছি যে কাজী আরিফের একটি জায়গা আমার ভালো লেগেছে, আমি সেই জায়গাটা নিয়েছি। আমার যখন জয়ন্ত চট্টোপাধ্যায়ের একটি বিষয় আবৃত্তির, আবৃত্তি তো আসলে কণ্ঠের শিল্প আমি বিশ্বাস করি না, আবৃত্তি হচ্ছে মস্তিষ্কের শিল্প। মানে কণ্ঠ ভালো হলে, ভালো উচ্চারণ করলে যে একজন ভালো আবৃত্তিকার হবে এমন কোনো কথা নেই। আমার ব্রেন থেকে যে আমার বোধগুলো বেরোচ্ছে, আমার সেন্সগুলো, আমার এই বিষয়গুলো কিন্তু এক একজনের কাছ থেকে আমার অনেক কিছু পাওয়ার আছে। আসলে আমি আমি আমার শিক্ষক বলতে আমার যারা অগ্রজ এবং এখনকারও যারা কবিতা শিখছে বা আবৃত্তি করছে, আমি সবার কাছেই কিন্তু কিছু কিছু শিখি আর কি।
আবৃত্তি নিয়ে আপনি দেশে কী ধরনের কাজ করছেন বর্তমানে?
আমার একটি সংগঠন আছে, বৈকুণ্ঠ আবৃত্তি একাডেমি, সেটা দীর্ঘ 26 বছর থেকে এখন 27 বছরে পড়েছে। আমরা প্রত্যেক বছরে অন্তত 4-5টা নতুন প্রোডাকশন করি, আর এমনি রেগুলার প্রত্যেক মাসে আমরা একটা ঘরোয়া অনুষ্ঠান করি আমাদের এই পাবলিক লাইব্রেরি মিলনায়তনে, সেমিনার কক্ষে। আর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আমাদের 3-4টা প্রোডাকশন প্রত্যেক বছরই হচ্ছে। এই এটা হচ্ছে আমার গ্রুপের অ্যাক্টিভিটিস। আমি ওইখানে ছেলেমেয়েরা ওয়ার্কশপ করতে আসে, প্রায় সখানেক ছেলেমেয়ে, প্রত্যেক 2 মাস অন্তর অন্তর একটা ওয়ার্কশপ হয়, প্রত্যেক ছেলেমেয়েরা হচ্ছে, আমি তাদেরকে শেখাচ্ছি, আমিই শেখাই ওদেরকে, গ্রুপটা চালাই। আর আমার ব্যক্তিগত আবৃত্তি চর্চাটা হচ্ছে যে আমি আমার ভালোবাসার থেকে, ভালো লাগার থেকে আবৃত্তি করি, যখন আমার এই জায়গাটার বাইরে, আমি কমিটমেন্টের বাইরে কখনো আবৃত্তি করি না।
বৃন্দ আবৃত্তি সম্পর্কে আপনি কি মনে করেন?
আবৃত্তি এখন আমাদের দেশে এটিজের সময় ওই প্রতিবাদের জন্য, যেমন মিছিলে অনেক মানুষের অনেকগুলো কণ্ঠস্বরের দরকার ছিল, সেই কারণে দরকার হয়, সেরকম আবৃত্তিতেও সমস্বর যে জিনিসটা, সেই জিনিসটা দরকার ছিল। কিন্তু এখন আর সমস্বরের জায়গাটা নেই, কারণ আমরা বাঙালিরা বা বাংলাদেশিরা এখন আর রাজনৈতিকভাবে কমিটেড না। জনগণ এখন আর মিছিল পছন্দ করে না, জনগণ এখন রাজনীতিতে যেতে চায় না। কিন্তু একটা সময় ছিল যে পুরো পরিবার রাজনীতির মধ্যে চলে আসতো, মিছিলে চলে যেত। এখন জিনিসটা হয়ে গেছে, ওইসব মিছিল বা এইসবের মধ্যে আন্দোলনগুলোর মধ্যে সদিচ্ছায়, মানে মন থেকে চলে যাওয়ার জায়গাটা নেই এখন বাংলাদেশে।
সেটা কি ভালো না খারাপ
আমি তো জানি না। যদি কোনো কিছু স্থির হয়ে যায়, এটার ভালো হতে পারে, খারাপও হতে পারে। আমি মিছিল করলেই যে খারাপ হবে এবং মিছিল না করলেই যে ভালো হবে, আমি কিন্তু এটা বিশ্বাস করি না। কিন্তু এখন আমাদের এরকম নেই। যেমন আমি একটা ছোট্ট কথা বলি, যে 7ই মার্চের সময় আমাদের পরিবারে আমার বাবা আমাকে কোলে করে নিয়ে গেছে 7ই মার্চের ভাষণ শোনানোর জন্য। এবং মুক্তিযুদ্ধের পরবর্তী পর্যায়ে দেখেছি যে একটি ফ্যামিলিতে যখন একটা পলিটিক্যাল কেউ থাকে, পুরো ফ্যামিলির সবাই তার সাথে ইনভলভ হয়। একটা আন্দোলন হচ্ছে, ফ্যামিলির লোকজন, মা বাবা ভাই বোন সবাই মিলে সেখানে কিন্তু ইনভলভ হচ্ছিল। এখন একটা কোনো পরিবার পাওয়া যাবে না যে বাবা ছেলে মেয়েকে বলছে যা পলিটিক্স কর, যা ওটার সাথে ইনভলভ হ। এখন বরঞ্চ ডিসকারেজ করে এই বিষয়টাকে। এবং আমাদের পলিটিক্সটা নিয়ে আমরা দুঃখ করি একটি, যে এত ভালো একটি দেশ, এত ভালো একটা বিষয়, এটাকে একটু সুস্থ ধারার পলিটিক্স যদি করতে পারতো তাহলে অবশ্যই ভালো লাগতো আর কি।
কবিতা সামাজিক আন্দোলনের একটা হাতিয়ার হিসেবে ব্যবহৃত হয়েছে ইতিহাসে বিভিন্ন সময়ে। পরিবর্তন আনার ক্ষেত্রে কবিতা আসলে কতটা শক্তিশালী?
সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে কবিতা এবং আবৃত্তি। কারণ একটি গানে অনেকগুলো লিমিটেশন থাকে, একটি গান কখনোই 7 পেজ 8 পেজ হচ্ছে না। এবং একটি গানে সুর কখনো কখনো তাকে তার কমিটমেন্টের জায়গাগুলোকে পরিবর্তন করে দিতে পারে। কিন্তু আবৃত্তি হচ্ছে আমার যখন যেরকম একটা পরিস্থিতি হয় সেই পরিস্থিতিটা আমি বলতে পারি। আজকে আমার কখনো মনে হতে পারে যে সুরঞ্জন ওইখানে যেও না কত, আমি প্রেমটা যদি আমার সফট থাকে আমি সফটলি বলবো, আমার সাথে তার যদি ঝগড়া হয় তাহলে ঝগড়ার ভাষায় বলতে পারবো। তো আবৃত্তির যেহেতু কোনো পার্টিকুলার ফ্রেম নেই একটা পারফরমেন্সের, আমার যখন যে মুহূর্তে যেরকম হবে, আমি দেখা গেলো যে জেলখানার চিঠি, এটা একটি খুব সফট একটি প্রেমের চিঠি, কিন্তু আমরা এই স্বৈরাচার আন্দোলনের সময় আমরা এটা কিন্তু চিৎকার করে করে পড়েছি। কেন? এটাকে আমরা নিয়ে গেছি আসলে মানে আন্দোলনের একটা প্রক্রিয়ার মধ্যে। গান কিন্তু একটিমাত্র সুর, একটিমাত্র নোটেশন দিয়েই তৈরি করা হয়, এর বাইরে কিছু করা যায় না। তো যার ফলে আমরা একটি মানুষকে সরাসরি বলবো যে আমি তোকে মানি না। যেমন আমরা একটি কবিতা আছে বাংলা ছাড়ো, একদম ডিরেক্ট বলা হচ্ছে যে এরকম কবিতা কিন্তু সরাসরি কথা বলতে পারে। এইটা হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার একটা সমাজ পরিবর্তন করার জন্য।
শিমুল মুস্তাফা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য।
আপনাকেও অশেষ ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।
সম্পাদকীয় শুনবেন এখন, এতে যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন থাকতে পারে।
2017 সালের জুলাই মাসে আইসিসদের কবল থেকে নিনেভা প্রদেশের সর্ববৃহৎ শহর মজুল মুক্ত ঘোষণা দেবার সময় ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল আবাদি বলেছিলেন, শিশুদের যথাশীঘ্র স্কুলে ফিরিয়ে নেওয়াটা ছিল ইরাক সরকারের শীর্ষ অগ্রাধিকার বিষয়। তবে সেই ইচ্ছাপূরণ রীতিমতো এক দুষ্কর চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়, কারণ আইসিসদের রণনীতি ছিল শুধুমাত্র ইরাকি নিরাপত্তা বাহিনী ও স্থানীয় জনসাধারণের হতাহতের সংখ্যা বাড়ানো নয়, যেসব এলাকা তারা কব্জা করেছিল সেখানকার অর্থনৈতিক পুনর্গঠনকেও তারা থামিয়ে দিতে চেয়েছে। তাই আইসিস গোষ্ঠী একের পর এক শহর থেকে পিছু হটতে বাধ্য হলে বিশেষত গুরুত্বপূর্ণ পরিকাঠামোর আশেপাশে বিস্ফোরকের ঝুঁকি সম্বলিত এক মানচিত্র রেখে যায়। নিনেভা প্রদেশের বেলায় তা ছিল নির্মম সত্য। এসব এলাকা মুক্ত হবার পর এখানকার ভূপ্রকৃতিতে ছড়িয়ে ছিটিয়ে ছিল গৃহপ্রস্তুত বিস্ফোরক সামগ্রী, অবিস্ফোরিত বোমা, স্থলমাইন এবং যুদ্ধে ব্যবহৃত অন্যান্য বিস্ফোরক দ্রব্যাদির সমাহার। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তর তার অংশীদার জেনাস গ্লোবাল অপারেশনসের সঙ্গে সম্মিলিতভাবে স্বাস্থ্য পরিচর্যা, বিশুদ্ধ পানি নিষ্কাশন, বিদ্যুৎ, যাতায়াত ব্যবস্থা এবং শিক্ষা প্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ অবকাঠামো থেকে জটিল ও ঝুঁকিপূর্ণ এসব দ্রব্যাদি খুঁজে পাওয়া এবং অপসারণের দায়িত্ব গ্রহণ করে। শিশুদের যথাশীঘ্র স্কুলে ফিরে আসার মাধ্যমে আইসিস কর্তৃক যুবকদের অন্য মতবাদে দীক্ষিত করাকে বাধা দেওয়া সম্ভব হতে পারে। শিশুরা স্কুলে ফিরে গেলে অভিভাবকেরা পুনর্গঠন কর্মকাণ্ডে মনোযোগ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন। 2017 সালের অগস্ট মাসে ইরাকি নিরাপত্তা বাহিনী নিনেভা প্রদেশের তাল আফার মুক্ত করে। নভেম্বর মাসের মধ্যে জেনাস গ্লোবাল টিম সেখানকার আল সোহাবিয়া প্রাথমিক স্কুলটি পুনরায় চালু করার জন্য কি কি প্রয়োজন তা সম্পন্ন করে এবং দু সপ্তাহের কম সময়ে জেনাস উদ্ধারকারী দল সেই স্কুল ভবন থেকে গচ্ছিত ট্যাঙ্ক বিরোধী নিক্ষিপ্ত বস্তু, ছোট আকারের অস্ত্রশস্ত্র এবং ঘরে প্রস্তুত বিস্ফোরিত বোমার উপকরণ অপসারণ করে স্কুলটিকে স্কুলের হেডমাস্টারের কাছে সমর্পণ করে। জেনাস টিম এছাড়াও তেলাফারের মেয়েদের একমাত্র উচ্চ মাধ্যমিক স্কুল কিজ লিসেসি মাধ্যমিক স্কুল থেকে একই ধরনের বিস্ফোরক সামগ্রী অপসারণ করে। ফলশ্রুতিতে 1650 জন ছাত্রছাত্রী নিরাপদে তাদের শিক্ষা কার্যক্রমে ফিরে আসতে সক্ষম হন। এছাড়াও জেনাস গ্লোবাল টিম পশ্চিম মজুলের আল থাওয়ারা প্রাইমারি স্কুল, বাজানিতে ছেলে ও মেয়েদের আল জবাল প্রাইমারি স্কুল ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের বিস্ফোরক সামগ্রী অপসারণেও সমর্থ হয়। সমগ্র নিনেভা প্রদেশ জুড়ে যুক্তরাষ্ট্রের অর্থায়নে এই অপসারণ কার্যক্রম এখানকার স্কুলগুলিকে বিস্ফোরক দ্রব্যাদির ঝুঁকি থেকে মুক্ত থাকতে যুগান্তকারী ভূমিকা রেখেছে, যা শিশুদের নিরাপদে স্কুলে পড়াশোনা নিশ্চিত করেছে এবং অভিভাবকদের দেশ পুনর্গঠন কর্মকাণ্ডে মনোনিবেশ করতে সহায়তা করেছে।
যুক্তরাষ্ট্র সরকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন সম্বলিত সম্পাদকীয় শুনলেন। আপনাদের জিজ্ঞাসা, আপনাদের প্রশ্ন, আমাদের জবাব, আমাদের উত্তর। আজকে আপনাদের সঙ্গে কথা বলছেন মিতালিতে রোকেয়া হায়দার, তাহেরা কিবরিয়া।
শ্রোতবন্ধুদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের চিঠিপত্রের জবাবের আসর। আশা করি আপনারা সবাই ভালো আছেন।
মিতালির আসর থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা। তাহেরা, হাতের কাছে তো দেখছি ইমেল তোমার অনেকগুলো।
বেশ কিছু ইমেল এসেছে। প্রথম ইমেলটি লিখেছেন বিপ্লব শীল, সহকারী শিক্ষক, চুনকুড়ি মিশন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডাক বাজুয়া, উপজেলা দাকোপ, খুলনা থেকে। আপনি ছোট্ট ইমেল লিখেছেন, লিখেছেন বাংলা বিভাগের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। ভাই বিপ্লব, আপনাকেও শুভেচ্ছা। আর সেই সঙ্গে লিখেছেন আপনাদের ক্যালেন্ডার পাঠানোর জন্য অনুরোধ জানাচ্ছি। হ্যাঁ ভাই, যদিও বেশ কয়েকটা মাস পার হয়ে গেছে,
বছরের মাঝামাঝি এসে গেছি, না কিন্তু ক্যালেন্ডারের অনুরোধ এখনো আসছে এবং সারা বছরই তো পাঠানো যায়। হ্যাঁ, হাতে থাকলে আমরা পাঠিয়ে দেব।
আপনার ঠিকানায় ক্যালেন্ডার পাঠানোর ব্যবস্থা করছি। এর পরের ইমেলটি লিখেছেন ফয়সাল আহমেদ শিপন, ঘোড়াদায়ের গোপালগঞ্জ থেকে। লিখেছেন মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট এক উৎক্ষেপণ নিয়ে মিডিয়াতে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু এই স্যাটেলাইটের কার্যক্রম উপকারিতা বিষয়ে আলোচনা শুনছি তুলনামূলকভাবে কম। সাইফুল ইসলাম শিপন, আপনার এই ইমেলটি এসেছে আমাদের হাতে কয়েকদিন আগে, কিন্তু
আমরা তো এর উপকারিতা এবং এই স্যাটেলাইট কতদিন থাকবে আকাশে, তারপরে 15 বছর থাকবে বঙ্গবন্ধু এক, তারপরে আবার আসবে আরেকটি নবায়ন করা হবে, এইভাবে চলবে 15 বছর 15 বছর 15 বছর করে। তো এর উপকারিতা নিশ্চয়ই আছে, যোগাযোগ মাধ্যমে বিরাট একটা সাফল্য আসবে, উন্নতি হবে, বাংলাদেশ শুধু নয়, বাংলাদেশের বাইরেও ওই অঞ্চলের অন্যান্য দেশগুলো,
প্রতিবেশী রাষ্ট্রগুলো,
হ্যাঁ কাছাকাছি রাষ্ট্রগুলো হবে। তো সেই নিয়ে আমরা আলোচনা করেছি এবং আগামীতে ওনার যদি কিছু জানার থাকে বিশেষ।
এবং আমাদের সহকর্মী তাওহিদুল ইসলাম ছিলেন ফ্লোরিডাতে, আপনারা হয়তো দেখে থাকবেন, দুটি ইন্টারভিউ গেছে আমাদের
প্রতিমন্ত্রী
তারানা হালিম,
তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী তারও গেছেন,
উপকারিতা সম্পর্কে ওনারা বিশেষভাবে বিস্তারিত বলেছেন। আপনার যদি মনে হয় যে আবারও শুনতে ইচ্ছে করছে, আমাদের ওয়েবসাইটে এবং আমাদের ফেসবুকে ওনাদের সাক্ষাৎকারগুলো আছে, আপনি শুনে নিতে পারেন। আপনার চিঠির জন্য অনেক ধন্যবাদ।
আমাদের একজন শ্রোতা চিঠি লিখেছিলেন এবং তিনি টেলিফোন নাম্বার পাঠিয়েছেন, তার সাথে আমরা টেলিফোনে যোগাযোগ করেছি। তাহেরা আনন্দমোহন বাইন রয়েছেন শিবাজীনগর কোহকা ছত্তিশগড়ে, তিনি সেখান থেকে আমাদের অনুষ্ঠান শোনেন, ভারতের ছত্তিশগড় থেকে। আনন্দমোহন বাইন আপনি লাইনে আছেন?
হ্যাঁ আমি লাইনে আছি।
আপনি তো চিঠিতে লিখেছেন আমাদের অনুষ্ঠান আপনি নিয়মিত শোনেন, কারণ আপনি গৌতম গুপ্তের রিপোর্ট, সেলিম হোসেন এবং সঞ্জনা ফিরোজের আলোচনা, যে ধর্ম নিয়ে আমেরিকার যে মতামত সব আমেরিকানদের, সেই সব নিয়ে অনুষ্ঠান শোনেন, তাহেরারও অনুষ্ঠানের কথা আপনি লিখেছেন। তো আপনার কাছে আমরা জানতে চাই যে আপনি যে অনুষ্ঠান শোনেন, আপনি কি আমাদের ওয়েবসাইটে শোনেন নাকি আপনি আমাদের অনুষ্ঠান রেডিওতে শুনতে পান?
আমি রেডিওতে আপনাদের অনুষ্ঠান শুনতে পাই না, মিডিয়াম ওয়েভে, আমার কাছে অনেক রেডিও আছে কিন্তু মিডিয়াম ওয়েভে ছত্তিশগড়ে আপনাদের অনুষ্ঠান শোনা যায়, আপনাদের ওয়েবসাইট থেকেই শুনি। আর ফেসবুকে আমি কয়েকবার চেষ্টা করেছি, ফেসবুকে খুব ডিস্টার্ব হয় শুনতে আমার এখানে, আমি অনুষ্ঠানটা ওই ওয়েবসাইট থেকেই শুনি।
আচ্ছা, এমনিতে তো আপনি ওই দিনের একটি দিনের অনুষ্ঠানের কথা আপনি লিখেছেন, কিন্তু যদি বলি যে পুরো অনুষ্ঠান মানে আমাদের যে আছে আপনাদের কেমন লাগে?
দেখুন, ভয়েস অব আমেরিকা তো আমি অনেক বছর ধরে, আমি নিজে 1976 থেকে রেডিও শোনা শুরু করি এবং যতগুলো বাংলা অনুষ্ঠান হয় আন্তর্জাতিক এবং হিন্দি বা ইংলিশ এই অনুষ্ঠানগুলো আমি শুনি। ভয়েস অব আমেরিকা আমার কাছে এখন আমি সমস্ত রেডিও স্টেশনগুলোর ভেতর দেখছি যে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে যারা প্রোগ্রাম করে সেখানে আগে আমার নম্বর ওয়ানে ছিল বিবিসি, এখন আমি সেখানে ভয়েস অব আমেরিকাকে দাঁড় করাচ্ছি, কারণ নিরপেক্ষতা আমরা চাই এবং সেই নিরপেক্ষতাটা আপনাদের যে রিপোর্টগুলো হয়, তাছাড়া ইদানিং যে নারী কণ্ঠ অনুষ্ঠানটা শুরু করেছেন, এগুলো আমার খুব ভালো লাগে। সবাই চায় যে নিরপেক্ষ নিউজটা আমরা যাতে জানতে পারি, সেক্ষেত্রে ভয়েস অব আমেরিকা আমাদের প্রতিদিন যে রিপোর্টগুলো দিয়ে যাচ্ছে, প্রতিদিনের যে সংবাদ বা সংবাদ পর্যালোচনা, তাছাড়া কিছু অনুষ্ঠান আমি দেখি অনেক গানের ব্যাপারে বা গান নিয়ে যে সমস্ত হয় সাক্ষাৎকারগুলো, সেগুলো সত্যি আমাদের খুব ভালো লাগে।
আপনার কথা, আপনার মতামত জানতে পেরে ভালো লাগছে। হ্যাঁ বলুন।
অন্য কোন রেডিও স্টেশন থেকে এখন মানে বেশ করে বাংলা ভয়েস অফ আমেরিকার যে রিপোর্ট গুলো, সেটা সেই গৌতম গুপ্তর হোক, পরমেশ্বর বাবুর হোক, সব রিপোর্ট গুলো সব তরতাজা থাকে এবং খুব নিরপেক্ষ থাকে।
আপনার এই মতামতের জন্য ধন্যবাদ। একটা জিনিস যে আমি বলবো যে আপনারা আমাদের অনুষ্ঠান শুনবেন নিয়মিত, কারণ আমরা তো শুধু চাই না যে আমাদের ভালো বলুক, প্রশংসা করুক, আমাদের যদি ভুল ত্রুটি থাকে সেগুলো আপনারা ধরিয়ে দেবেন, কারণ আমাদের প্রচারের সার্থকতা সেখানেই যেখানে আমাদের শ্রোতা দর্শক সবাই তাদের মতামত সঠিকভাবে তুলে ধরবেন, যাতে আমরাও এখান থেকে শ্রোতাদের পছন্দ অনুযায়ী অনুষ্ঠান প্রচার করতে পারি, তাই তো?
এবং আপনাদের সুচিন্তিত মতামত কিন্তু আমাদের অনুষ্ঠানকে আরো ভালো করতে সাহায্য করবে। আর আনন্দমোহন বাইন, আপনি দীর্ঘদিন আমাদের সঙ্গে রয়েছেন, আপনি যেমনটি বললেন, এবং আপনার নিয়মিত ডাকে পাঠানো চিঠি কিন্তু আমরা সব সময় পাই, তো মাঝে একটু কম পেয়েছি, কিন্তু আজকে একেবারে সদ্য পাঠানো চিঠিটাই খুলে বসেছি প্রথমেই এই আজকের অনুষ্ঠানে। তো খুব ভালো লাগছে যে ডাকে পাঠানো চিঠি তো পাওয়া যায় না, ইমেল আসে, খুব ভালো লেগেছে।
মন্তব্য করেন অনেকে, আজকাল তো ফেসবুক লাইভ আমাদের অনুষ্ঠান, বেতারের অনুষ্ঠান গোটা এক ঘন্টা সেটা দেখানো হয়, তো সেটা খুবই ভালো লাগে।
দিদি আমার কাছে, আমার কাছেও 24 hours ইন্টারনেট আছে, যেহেতু আমি অনেক পুরনো শ্রোতা এবং আজও আমি চিঠি লিখতে ভালোবাসি, আমার লেখাটা হয়তো খুব ভালো না,
হিন্দি আমরা পড়তে পারছি, ভালো লাগছে,
কম লিখি।
তো আমাদের সাথে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আগামীতেও আমাদের লিখবেন।
ধন্যবাদ, ধন্যবাদ,
ধন্যবাদ আপনাকে।
তাহেরা, আজকে হাতে খুব একটা সময় নেই, বাকি যে কয়েকটা হাতে দেখছি ইমেল তার থেকে কিছু বেছে নিয়ে আমরা প্রাপ্তি স্বীকার করে শেষ করি।
কয়েকটি চিঠির প্রাপ্তি স্বীকার করছি। লিখেছেন সুতপা রাহা টুম্পা, প্রভাষক, তালা মহিলা কলেজ, তালা সাতক্ষীরা থেকে। এর পরেরটি লিখেছেন মোহাম্মদ আবদুল্লাহ, ন্যাশনাল ফেডারেশন অব ভিওএ ফ্যান ক্লাব, খুলনা ডিভিশন কমিটি, উথুলি বাজার, চুয়াডাঙ্গা থেকে। এর পরের ইমেলটি লিখেছেন মোহাম্মদ আলমাস আলী, গ্রাম গাবগাছি, চন্দন আইস, সিরাজগঞ্জ থেকে লিখেছেন। আপনার ইমেলে লিখেছেন সুদূর বাংলাদেশের এক প্রান্ত থেকে জানাই আপনাদের সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা। বলতে গেলে আমি আপনাদের একজন ভক্ত এবং শ্রোতা। আমি আপনাদের সর্বময় মঙ্গল কামনা করছি। দয়া করে আমার এই ঠিকানায় 2018 সালের ক্যালেন্ডার সহ আরও অনুষ্ঠান সূচি এবং আরও অন্যান্য জিনিস পাঠিয়ে দিলে খুব খুশি হব। এখন থেকে আমি আপনাদের নিয়মিত অনুষ্ঠান এবং নিয়মিত ভক্ত শ্রোতা হয়ে গেলাম। আমার জন্য ক্যালেন্ডার পাঠাবেন।
বেশ, ক্যালেন্ডার পাঠানো যাবে। তো তাহলে আজকে হাতের সময় নেই, আমি ডাক্তার প্রকাশ মল্লিকের চিঠি দিয়ে শেষ করছি। তিনি লিখছেন দমদম কলকাতা থেকে পশ্চিমবঙ্গের। তারা বোধহয় কয়েকজন মিলে এখানে আমেরিকায় আসবেন, লিখেছেন এবছরেরই অক্টোবর মাসে। তো ডক্টর প্রকাশ মল্লিক, আপনি যদি আমাদের অনুষ্ঠান শুনছেন, তাহলে আপনারা যদি ওয়াশিংটনে আসেন বা ওয়াশিংটনের কাছাকাছি এলে এখানে আমেরিকা যখন আসবেন তার আগে আমাদের জানাবেন, অবশ্যই আমাদের স্টুডিওতে এসে আমাদের সঙ্গে দেখা করবেন, সেই আশায় আমরা করব। তো মিতালি রাজপুত থেকে আজকে আমাদের উঠতে হয়।
শ্রোতাবন্ধুরা, আপনারা আমাদের কাছে সরাসরি ডাকযোগে, ইমেল করে অথবা ফেসবুকে আপনাদের প্রশ্ন মন্তব্য পাঠাতে পারেন, সেই সঙ্গে ফোন নাম্বার পাঠাতে ভুলবেন না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন।
মিতালি রাশোর আজ এ পর্যন্তই।
অনুষ্ঠানের শেষ প্রান্তে এখন সংবাদ শিরোনাম শোনাচ্ছেন আনিস আহমেদ।
ধন্যবাদ আপনাকে। টেক্সাসে কর্মকর্তারা 17 বছর বয়সী এক কিশোরের বিরুদ্ধে গুলি চালিয়ে 10 জনকে হত্যার অভিযোগ এনেছেন। তাদের বেশিরভাগই টেক্সাস অঙ্গরাজ্যের সান্তাফেজের একটি হাই স্কুলের শিক্ষার্থী। টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট বলেছেন যে সন্দেহভাজন ওই গুলি চালকের বাড়িতে পুলিশ একটি মলোটেভ ককটেল সহ বিস্ফোরক দ্রব্য পেয়েছে এবং ওই হাই স্কুলের কাছে যেখানে গুলি চালনার ঘটনা ঘটে সেখানে একটি গাড়িও পেয়েছে। এদিকে নিহতদের মধ্যে রয়েছে শিক্ষা বিনিময় কর্মসূচির অধীনে আগত একজন পাকিস্তানি ছাত্রী সাবিকা শেখ। পাকিস্তান অ্যাসোসিয়েশন অফ গ্রেটার হিউস্টন ফেসবুকে জানিয়েছে যে রমজানের শেষে ঈদ উল ফিতর উদযাপনের জন্য তার স্বদেশে ফিরে যাবার কথা ছিল। পাকিস্তানের জিও টিভি জানাচ্ছে যে 3 কন্যার মধ্যে জ্যেষ্ঠা 17 বছর বয়সী সাবিকা করাচিতে বসবাস করত। গত বছর অগস্ট মাসে কেনেডি লুগার ইউথ এক্সচেঞ্জ অ্যান্ড স্টাডি কর্মসূচির আওতায় সে যুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে আসে। আগামী মাসের শেষে এই কর্মসূচি শেষ করে তার পাকিস্তানে ফিরে যাওয়ার কথা ছিল। লন্ডনের অদূরে উইন্ডসর শহরে আজ কিছুক্ষণ আগে ব্রিটেনের রাজকুমার হ্যারি বিয়ে করলেন মেগান মার্কেলকে। রাজকুমার হ্যারির বাবা প্রিন্স চার্লস পুত্রবধূকে হাত ধরে নিয়ে আসেন বিয়ের আসরে। নববিবাহিত এই রাজকীয় দম্পতিকে এক নজর দেখার জন্য বহু লোক ওই ঐতিহাসিক শহরের রাস্তায় রাস্তায় নেমে আসে। ইরাকের নির্বাচন কমিশন আজ বলেছে যে জনপ্রিয় শিয়া নেতা মুক্তাদা আল সাদারের নেতৃত্বে গঠিত জোট ইরাকের জাতীয় সংসদে সর্বাধিক সংখ্যক আসনে বিজয়ী হয়েছে। তিনি ইরাক যুদ্ধের সময় আমেরিকান সৈন্যদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। আল সাদারের ওই জোট মার্চিং টুওয়ার্ডস রিফর্ম অ্যালায়েন্স এবং কমিউনিস্টরা মিলে ইরাকের সংসদে 54টি আসনে বিজয়ী হয়। যুক্তরাষ্ট্র একতরফাভাবে ইরানের সঙ্গে চুক্তি বাতিল করার পর ইউরোপিয়ান কমিশন বলছে যে তারা ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বন্ধ করার প্রক্রিয়া নতুন করে শুরু করেছে যাতে করে ইরানে ইউরোপীয় ব্যবসাগুলো রক্ষা করা যায়।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান আজ এখানেই শেষ হচ্ছে। অনুষ্ঠান পরিবেশনায় আজ স্টুডিওতে প্রযোজক ছিলেন জয়তী দাশগুপ্ত, ফেসবুক সম্প্রচারে সহায়তা করলেন সেলিম হোসেন এবং শাহাদাত হোসেন সবুজ, এবং প্রকৌশলীর দায়িত্ব পালন করলেন কর্নেলিয়াস টেনর। আগামীকালের অধিবেশনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে আমি সরকার কবিরউদ্দিন আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সালাম, নমস্কার, শুভরাত্রি, ভালো থাকবেন, নিরাপদ থাকবেন সবাই।
This program has come to you from the Voice of America, Washington.